সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনলেন আজকের আমাদের আলোচনার বিষয় রোহিঙ্গা সংকট ও সমাধান। আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক এবং বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি ডক্টর আতাউর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি আলাপনে।
আপনাকে ধন্যবাদ।
ঢাকা থেকে আরো একজন যোগ দিয়েছেন, সিনিয়র সাংবাদিক নাজমুল আশরাফ। নাজমুল আশরাফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আনুষ্ঠানিকভাবে আজকে প্রচুর পরিমাণে শ্রোতা আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অপেক্ষা করছেন, তার আগে আমি ছোট্ট করে একটু সূচনা বক্তব্যে বলতে চাই যে আগস্ট মাসের শেষ দিকে রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর সেনা অভিযানের পর 5 লক্ষেরও বেশি রোহিঙ্গা শরণার্থী জীবন বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে এসেছে। আর ওই অভিযানের ভয়াবহতার শিকার হওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর দুরবস্থায় আন্তর্জাতিক মহলেও শঙ্কার সৃষ্টি হয়েছে। নানানভাবে দেশটির উপর এই সমস্যা সমাধানের, মানে এই রোহিঙ্গা সংকট সমাধানের অনুরোধ করা হচ্ছে আন্তর্জাতিক মহল থেকে। মিয়ানমারের মুসলিম জনগোষ্ঠীর দুরবস্থা এবং সেই কারণে তাদের শরণার্থী হওয়ার জন্য দেশটির সেনা কর্তৃপক্ষকে, সেনা নেতৃত্বকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। আমরা জানি ওয়াশিংটনে এক অনুষ্ঠানে এই দুদিন আগে রেক্স টিলারসন বলেছেন যে মিয়ানমারে যা ঘটছে তার জন্য কাউকে না কাউকে জবাব দিতে হবে। আর তার সেই অনুষ্ঠানের রেক্স টিলারসনের কিছু অংশ আমরা শুনিয়ে আলোচনা শুরু করতে চাই। রেক্স টিলারসনের মন্তব্য,
Someone, if these reports are true, someone is going to be held to account for that. And it's up to the military leadership of Burma to decide what direction do they want to play in the future of Burma. Because we see Burma as an important emerging democracy. But this is a real test.
প্রফেসর আতাউর রহমান, আপনার কাছে আসছি প্রথমে। কালকে এক ইন্টারভিউতে আপনি অবশ্যই এই নিয়ে একটু কথা বলেছিলেন, বার্মা এখনো গণতন্ত্রের পরীক্ষায় রয়েছে আর তার ভেতরে এই দেশটিতে যে অবস্থার এখন সৃষ্টি হয়েছে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপরে, রেক্স টিলারসনের এই মন্তব্যের প্রতিক্রিয়া কি হবে গোটা বিশ্বে?
প্রথমে আমি বলতে চাই যে বার্মার অবস্থাও খুব নাজুক, কারণ বার্মাও একটা ট্রানজিশন, যেটা আমরা দেখছি যে গণতান্ত্রিক ট্রানজিশনে গত কয়েক বছর ধরে একটা অভিযাত্রা শুরু করেছে। কিন্তু এই ঘটনাটা, রাখাইনের ঘটনা, একটা মারাত্মক হুমকি বার্মার ফিউচার বা ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য। কেননা যে সামরিক বাহিনী এতদিন ক্ষমতায় ছিল তারা তারা নতুন ভাবে আবার এই ঘটনার মাধ্যমে এই রাখাইনের এই পরিস্থিতি, এই যে অপরাধ সংঘটিত করলো, তাতে করে তারা নতুন করে তাদের উপরে প্রেশার সৃষ্টি হলে তারা নতুন করে গণতান্ত্রিক অভিযাত্রাকে ব্যাহত করবে। এবং আন্তর্জাতিকভাবে মিয়ানমার যে একটা এনগেজমেন্ট পলিসির মধ্যে যাচ্ছিল সেটাও ব্যাহত হবে। সুতরাং বার্মার জন্যে এবং বার্মিজ পিপুলের জন্য এই রোহিঙ্গা সংকট অত্যন্ত একটা মারাত্মক হুমকি। কিন্তু তারা কিন্তু এখন বুঝতে পারছে না যে এই যে 20 লক্ষ রোহিঙ্গা তাদের এখানে অধ্যুষিত ছিল রাখাইনে, সেখানে অর্ধেকের বেশি তো চলে এসছে বাংলাদেশে। সুতরাং এর যে ফলআউট বা নেতিবাচক প্রভাব সেটা এমন ভাবে বিশ্বব্যাপী, সবাই কিন্তু, যেমন রেক্স টিলারসন যে কথা বলেছেন, এটা যে ঘটনাগুলো আমরা দেখেছি অতীতেও, যে বসনিয়া হার্জেগোভিনা বা অন্যান্য দেশে, রোয়ান্ডা এবং অন্যান্য দেশেও যেখানে আমরা দেখছি, কসোভো। সুতরাং এই ঘটনাগুলো তো খুব বেশি দিনের ঘটনা নয়, যেখানে সামরিক বাহিনীকে দায়িত্ব নিতে হয়েছে এবং তাদের বিচারও হয়েছে। সুতরাং আমরা বলতে চাই,
মানে এই ঘটনাতেও সামরিক বাহিনীর উপরে জোর, মানে দোষ চাপানোর বিশ্ব নেতৃবৃন্দের একটি লক্ষণ দেখা যাচ্ছে রেক্স টিলারসনের বক্তব্যে। নাজমুল আশরাফ কি মনে করেন?
না, নিশ্চয়ই মূল অপরাধ তো সামরিক বাহিনী করছে মিয়ানমারের, এবং ওখানকার যে রাজনৈতিক নেতৃত্ব সুচি এবং তার সরকার, তারা তো বাহ্যিকভাবে যে কথাগুলো বলছে, অন্তত সবশেষ বক্তব্যগুলো, সেগুলো তো ইতিবাচক। তারা তাদের মন্ত্রী পাঠিয়েছে, আমাদের মন্ত্রী যাচ্ছে, এক ধরনের কূটনৈতিক তৎপরতা চলছে, এবং সুচি কিন্তু এখন পর্যন্ত যা বলছেন, শুরুর দিকে একটু মনে হয়েছিল যে সামরিক বাহিনীর চাপে পড়ে হয়তো তিনি বিষয়টা থেকে সরে যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু এখন তিনি যেসব প্রকাশ্য বিবৃতি দিচ্ছেন সেগুলো কিন্তু ভালো, ইতিবাচক, এবং সেগুলি যদি বাস্তবায়ন করা যায় নিশ্চয়ই এই রোহিঙ্গা সংকটের সমাধান হবে। কিন্তু সামরিক বাহিনীর অবস্থানে কিন্তু বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। সেটি ধরেন এই যে সাম্প্রতিক সংকট শুরু হওয়ার আগে এবং পরে এবং মাঝখানে জাতিসংঘ সহ গোটা বিশ্বে এই বিষয়টি নিয়ে যখন কথা হচ্ছে, সমালোচনা হয়েছে, নিন্দা হয়েছে, মিয়ানমারের উপরে নানান রকমের ব্যবস্থা নেওয়ার চাপ দেওয়ার কথা বলা হয়েছে, তারপরও কিন্তু মিয়ানমারের সামরিক বাহিনী এবং তাদের যে সামরিক প্রধান তারা কিন্তু তাদের মতো করেই কাজ করে গেছেন। আপনি জানেন যে প্রতিনিয়ত কিন্তু রাখাইনে নির্যাতন হচ্ছে এবং প্রতিনিয়ত সেখানকার নির্যাতিত মানুষ বাংলাদেশে ঢুকছে। আপনি শুরুতে বলছিলেন যে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা 5 লাখ না, আমি আপনাকে বলি আগে IOM এর হিসাবে 5,82,000 মানে প্রায় 6 লক্ষ, মানে যে 25 আগস্ট থেকে এখন পর্যন্ত 6 লক্ষ এসে গেছে এবং এই স্রোত থামছে না, প্রতিনিয়ত আসছে।
না, এই কিছুক্ষণ আগে আমরা UNHCR এর একটি প্রজ্ঞাপন পেলাম যেখানে বলা হয়েছে নতুন করে এই গত রাত্রেই বোধহয় 6,800 জনকে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। আচ্ছা, একজন শ্রোতা ইতিমধ্যে আমাদের সঙ্গে টেলিফোনে যোগ দিয়েছেন, আমি তার কি প্রশ্নটা নিয়ে আসবো?
জি
বলুন। হ্যালো, আপনি বোধহয় নূরে আলম সিদ্দিকী বলছেন? দিনাজপুর থেকে। জি বলুন, এই রোহিঙ্গা সংকট নিয়ে আপনার মতামত বা প্রশ্ন কিছু বলতে চান?
হ্যাঁ, বলতে চাই যে রোহিঙ্গা সংকটটা বর্তমানে বাংলাদেশের সব থেকে আলোচিত একটা বিষয়। আমি আজকে সকালে জেনেছি যে প্রায় 6,500 রোহিঙ্গা এর মধ্যে বাংলাদেশে প্রবেশ করেছে এবং প্রায় 2,40,000 রোহিঙ্গাদের নিবন্ধন হয়েছে। তো মনে করি যেটা বাংলাদেশের জন্য সব থেকে বড় এখন সংকট, কারণ বাংলাদেশের ছোট দেশ, অন্যান্য দেশ, এই দেশে এত বড় একটা বোঝা নেওয়া সরকারের জন্য বড় একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। তো আমি মনে করছি যে যদি বাংলাদেশ সরকার সহ যদি যারা কূটনৈতিক আছে যদি এই সম্পর্কটাকে ডেভেলপ করতে পারে, হ্যাঁ, পাশাপাশি যে আপনার ইউরোপীয় ইউনিয়ন আছে, জাতিসংঘ আছে, পাশাপাশি আমেরিকা ব্রিটেন আছে, যদি তারা এই সংকট সমাধানে যদি মিয়ানমার সরকারকে, হ্যাঁ, এটা প্রস্তাব বলি বা অনুরোধে বলি বা চাপ বলি, এটার মাধ্যমে যদি একটা ব্যবস্থা করা হয় তাহলে এটা মিয়ানমার এবং বাংলাদেশ দুই দেশেরই যে এই যে একটা সংকট সৃষ্টি হয়েছে এটা সমাধানের একটা সঠিক পথ তৈরি হবে বলে আমি বিশ্বাস করি।
জি, ধন্যবাদ আপনাকে। আমাদের আমাদের সঙ্গে আরো একজন লাইনে এসেছেন, কবির ব্যাপারী মাদারীপুর থেকে। হ্যালো, জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন, রোহিঙ্গা সংকট নিয়ে কি প্রশ্ন আপনার মনে?
আসলে রোহিঙ্গা সংকট নিয়ে এই সংকটটা প্রথম থেকে সৃষ্টি হয়েছে অবশ্য আমাদের ওদের জায়গা দিয়ে আর কি, ওরা সীমান্তের মধ্যবর্তী থাকা অবস্থায় যদি তখন একটা সমস্যা হতো তখন সারা বিশ্ব দেখত, তখন আমাদের উপরে থেকে একটা ঝামেলা এসে পড়ত না, যেহেতু আমাদের সরকার জায়গা দিয়ে ফেলাইছে। এখন এটা আমাদেরই সমস্যা, এটা সংকট করার জন্য, সংকট নিরসন করার জন্য আপনার ওই বিশ্বের জাতিসংঘের যত লোকজন আছে তাদের সাথে নিয়ে এই মিয়ানমারের লোকের উপর চাপ সৃষ্টি করে সমস্যা সংকট সমাধান করা সম্ভব।
জি, আচ্ছা, আমরা এখন একটু বিশ্লেষকদের মতামত শুনি আপনাদের দুজনের মন্তব্যের পরে। নূরে আলম সিদ্দিকী, নূর এবং কবির ব্যাপারীর মন্তব্য শুনেছেন, ডক্টর আতাউর রহমান বলবেন?
জি, না, আমি বলতে চাই যে সমস্যা তো হয়েছে, এখন এর সমাধান আমি খুব তাড়াতাড়ি অদূর ভবিষ্যতে দেখছি না। কেননা মিয়ানমারের যে সামরিক বাহিনী এবং এই সামরিক বাহিনী এবং মিয়ানমারের যে ভূ কৌশলগত যে আমরা দেখছি যে ইম্পর্টেন্স বা তাৎপর্য, এটা চায়নার কাছে অত্যন্ত বেশি, এবং সেখানে আমরা ভারতকেও দেখছি যে তারাও চায়নার সঙ্গে একটা বোঝাপড়া করার জন্য মিয়ানমারের মধ্যেও তাদের স্বার্থকে রক্ষা করার চেষ্টা করছে। সুতরাং বাংলাদেশ কিন্তু এখানে কূটনৈতিক ভাবে পিছিয়ে আছে, কেননা মিয়ানমার, চায়না, ভারত এবং রাশিয়া তিনটিকেই যারা এই অঞ্চলে সবচেয়ে বেশি শক্তিধর, তাদের সাহায্য বা তাদের একটা ট্যাসিট সাপোর্ট বা পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবেই সাহায্য পাচ্ছে যে এটা করলেও কিছু হবে না। সুতরাং এটা একটা দিক আভ্যন্তরীণ ভাবে। সুতরাং দুই নম্বর হচ্ছে যে সামরিক বাহিনী তো কোনো চাপে খুব তাড়াতাড়ি আমরা কোনো দেশে দেখি নাই যে সহজে তারা ইল্ড করে বা চাপের মুখে তারা কোনো কাজ করতে চায় না। সুতরাং গণতান্ত্রিক সরকার যে কোনো চাপই তাদের উপরে সৃষ্টি করতে পারবে না সেটা বোঝাই যাচ্ছে। অং সান সু চি ইজ এ ডিফ্যাক্টো লিডার, তার হাতে সেই ক্ষমতাও নাই যে বাংলাদেশ মিয়ানমারের গণতন্ত্র অতটা সুসংহত হয় নাই যেটা আমরা ভাবতে পারি যে গণতান্ত্রিক শাসনে তারা কোন রকম ছাড় দিবে বাংলাদেশকে। সুতরাং এটা একটা দিক। আর ওয়েস্টার্ন কান্ট্রির সঙ্গে বাংলাদেশ তো এতদিন যে সম্পর্ক স্থাপন আমি মনে করি অনেকটাই দ্বিধাগ্রস্ত ছিল। আমরা জানি যে আমেরিকার সঙ্গে সম্পর্কটাও ততটা সুদৃঢ় ছিল না এবং ওয়েস্টার্ন কান্ট্রিজ এর সঙ্গে, বরঞ্চ আমরা দেখেছি যে ভারত এবং চায়নার প্রতি বাংলাদেশ বেশি আকৃষ্ট ছিল, কিন্তু সেটা কিন্তু ফল নিয়ে আসছে না। সুতরাং এই যে চাপটা বাংলাদেশ পাচ্ছে, কূটনৈতিক ভাবে বাংলাদেশ পক্ষে সম্ভব না এটা সমাধান করা। এখন আমরা দেখছি যে মোস্ট পজিটিভ যেটা ইতিবাচক দিকটা হচ্ছে যে বিশ্ব অর্গানাইজেশন গুলো সংস্থাগুলো যেমন জাতিসংঘের এবং জাতিসংঘের বিভিন্ন সংগঠন, যেমন আমরা দেখছি যে রিফিউজি ইউএনএইচসিআর রিফিউজিস এবং ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামস, তারাই কিন্তু এখন মূল ভূমিকা পালন করছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল এনজিও গুলো মূল ভূমিকা পালন। বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি আমরা যারা দেখছি যে তারা শুধু লিপ সার্ভিসও দিতে পারছে না শক্ত করে, তারা বরঞ্চ অন্য দেশ কি করবে সেই মুখাপেক্ষি হয়ে বসে রয়েছে। ইভেন কি যে সমস্ত ভিডিও, যে সমস্ত চিত্র বাংলাদেশেরই সংগ্রহ করা উচিত ছিল যে কিভাবে একটা মানবিক বিপর্যয় হয়েছে, সেটাও কিন্তু তারা করতে পারেনি। কিন্তু যাই হোক,
এই ভিডিওর ব্যাপারে আমার কাছে চমৎকার একটি রিপোর্ট আছে। শিকাগো থেকে বাংলাদেশের কক্সবাজারে একজন ডাক্তার গিয়েছিলেন গ্লোবাল হেলথ নামে বোধহয় একটি আন্তর্জাতিক সংগঠনের কর্মী হয়ে সাহায্য করতে। তো তিনি প্রচুর পরিমাণে ছবি এবং ভিডিও এনেছেন এবং সেইগুলো দেখিয়ে আমেরিকার আইন প্রণেতাদের সঙ্গে নানানভাবে চেষ্টা করছেন বার্মার মানে মিয়ানমারের অবস্থা বা রোহিঙ্গা সংকট নিরসনে তারা কিভাবে অবদান রাখতে পারে। আমাদের সঙ্গে আরো একজন শ্রোতা ইতিমধ্যে আছেন, কিন্তু তার আগে আমি নাজমুল আশরাফের কাছে আসতে চাই। হাসনাইন তাসলিম নামে আমাদের একজন শ্রোতা ফেসবুক ফ্যান পেজে অনেকগুলো মন্তব্য করেছেন, তার ভিতরে তিনি এই সংকট সমাধানের উপায় অনেকগুলো পয়েন্ট বলেছেন, লম্বা প্রায় দেড় দু পাতার এই লেখা, আমি অতটা পড়তে পারবো না, কিন্তু দুই তিনটা পয়েন্ট আমি উল্লেখ করতে চাই। উনি লিখেছেন, হাসনাইন তাসলিম লিখেছেন, প্রবাসী বাংলাদেশীদের সমন্বয়ে জাতিসংঘ মেইন অফিসের সামনে নিউ ইয়র্ক, ওয়াশিংটন, লন্ডন, সিডনি, রোম, টোকিও, দুবাই এসব বড় বড় শহরে বিরাট বিক্ষোভ সমাবেশ করা যায়, বিশ্ববিখ্যাত শিল্পীদের দিয়ে মানবতাবাদী কনসার্ট করা যায় এই সংকট সমাধানে, রোহিঙ্গাদের উপর নির্মম নির্যাতনের ছবিগুলো দিয়ে দুনিয়ার বড় বড় শহরে প্রদর্শনীর ব্যবস্থা করা যায়। আচ্ছা, এখানে আমি থামছি। এখানে আমি একটু আগে যে বললাম ডক্টর ইমরান আকবর নামে একজন চিকিৎসক শিকাগো থেকে বাংলাদেশে কক্সবাজার ঘুরে এসেছেন, প্রচুর পরিমাণে ছবি এবং ভিডিও তুলেছেন এবং সেই ছবি তিনি এখানে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের কাছে দেখাচ্ছেন এবং অ্যাডভোকেসি হিসাবে কাজ করছেন সহায়তার জন্য। তার বক্তব্যের কিছু অংশ একটু শোনাই, তারপরে নাজমুল আশরাফ আপনার কাছে আসব।
What he's saying is that people have been killed, the roads have been closed, the mosques have been burned, the houses have been burned, the women have been raped, and even anybody who's educated or a leader of the community has been killed and there's nothing to eat.
আপনি শুনলেন নাজমুল আশরাফ, ওখানকার প্রত্যক্ষদর্শী একজন আমেরিকানের বক্তব্য। তো এর প্রেক্ষিতে এবং হাসনাইন তাসলিমের সংকট সমাধানের মতামতের প্রেক্ষিতে আপনার কি বক্তব্য? নাজমুল আশরাফ,
জি জি, না আপনি যে শ্রোতার কথা বললেন, ফেসবুকে অনেকগুলো পরামর্শ দিচ্ছেন, সেগুলো সবই করা যেতে পারে, কিন্তু এখন আমরা যদি অগ্রাধিকার ভিত্তিতে চিন্তা করি, প্রফেসর আতাউর রহমান বলছিলেন যে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতাটা কেবলই আপনার লিপ সার্ভিস, আমার তা মনে হয় না। বাংলাদেশ কিন্তু কূটনৈতিক ভাবে যথেষ্ট তৎপর আছে এবং সেটা জারি রাখার জন্য সব মহল থেকে যেমন পরামর্শ এবং চাপ দেওয়া আছে, সরকারও সেটা করছে। এখন যে তৎপরতাটা চলছে কূটনৈতিক ভাবে সেটি যথেষ্ট কিনা বলা যেতে পারে, কিন্তু কৌশল নতুন করে ধরা যেতে পারে। যেমন অনেকে যেটা বলছেন যে মিয়ানমারের সাথে আপনার একেবারে দ্বিপাক্ষিক, তারপরে আঞ্চলিক ভাবে মিয়ানমারের সাথে যুক্ত অন্যান্য প্রতিবেশী ভারত, চায়না সহ রাশিয়া ইত্যাদি, তারপরে হচ্ছে আন্তর্জাতিক ভাবে, তারপরে পশ্চিমা বিশ্ব, তারপর জাতিসংঘ, এরকম বিভিন্ন শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে এগোতে হবে, সেটা কূটনৈতিক ভাবেই। এখন কূটনৈতিক ভাবে সমাধান হবে না, প্রফেসর রহমান যেটা বললেন, তাহলে কি আমরা যুদ্ধ করব? সেটা তো সম্ভব না, সেটা উচিত না। এবং কোরিয়ার মতো এত বড় সংকটের ব্যাপারেও কিন্তু আমেরিকা অনেক হুমকি দামকি যুদ্ধের কথা বলেও শেষ পর্যন্ত কিন্তু কূটনৈতিক পথে যাচ্ছে। ইরানের ব্যাপারে হয়তো আলটিমেটলি কূটনৈতিক পথে যেতে হবে, এটাই সভ্যতা, এটাই আপনার কাম্য সবার কাছে সারা বিশ্বে। তো সেখানটায় মানে কূটনীতির কোনো বিকল্প নাই, এবং সেজন্য নিজেদের শক্তি এবং অন্যের শক্তি কাজে লাগানো। এখন আপনি শুরুতে বলছিলেন যে যুক্তরাষ্ট্র এখানে কি করতে পারে, আমরা কিন্তু যুক্তরাষ্ট্রের যথেষ্ট মানে উদ্বেগ শুনতে পাচ্ছি, সেইভাবে কোনো কর্মতৎপরতা দেখি নাই। সেটা আপনার রেক্স টিলারসন বলেন, নিকি হ্যালি বলেন, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, সবাই কিন্তু বেশ ভালো কথা বলেছেন, কিন্তু সেই মোতাবেক কি কাজ হচ্ছে কিনা। এর আগে বলছিলাম যে মিয়ানমারের যে রাজনৈতিক সরকার, তারা কথা বলছে, হয়তো বা বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কিছুই হচ্ছে না। সেখানে কিন্তু আসল সমস্যা তো হচ্ছে সেনাবাহিনীর, সেনাবাহিনী এবং তাদের যিনি প্রধান, তারা শুরু থেকে যা করছিলেন সারা বিশ্বের এত কিছুর পরও তারা সেই কাজটাই করে যাচ্ছেন, এবং তারা থামছেন না, যার কারণে প্রতিনিয়ত নির্যাতন হচ্ছে, আর তার শিকার হয়ে বাংলাদেশে সব চলে আসছে, এটা বন্ধ হচ্ছে না।
আমি
কারণে আমরা তাদেরকে আটকাতেও পারছি না।
একটি প্রশ্ন হচ্ছে যে
সেনাবাহিনীর উপরে একেবারে সুনির্দিষ্ট ভাবে মিয়ানমারের সেনাবাহিনীর উপরে, সেনা প্রধানের উপরে চাপ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিশ্ব যদি কাজ করে, সেখানে কিছু একটা ফল পাওয়া যেতে পারে।
আচ্ছা, সেই কাজের ক্ষেত্রে অনেকেই বলছেন যে চীন, রাশিয়া এবং ভারত খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারত, চীন এবং রাশিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ব্যাপারে বাংলাদেশের কূটনৈতিক উদ্যোগ কতটুকু হচ্ছে? যদিও কিছুদিন আগে, দু তিন দিন আগে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তারা আমাদের পক্ষে আছে, কিন্তু অনেকেই যেরকম ডক্টর আতাউর রহমানও বললেন যে তাদের সঙ্গে ওরকম দেন দরবার অত ভালো মতো চালানো সম্ভব হয়নি বাংলাদেশের পক্ষে। আপনি কি মনে করেন?
জি, এখন পর্যন্ত বাংলাদেশে থাকা ভারত এবং চায়নার আপনার রাষ্ট্রদূতদের সাথে কথা হয়েছে, আমাদের মন্ত্রীরা বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করছেন, কিন্তু যেটি বলা হচ্ছে, আমিও একমত, বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি নাও পারেন, অন্তত পররাষ্ট্রমন্ত্রীর উচিত ভারতে এবং চায়নাতে গিয়ে তাদের সাথে এটা নিয়ে দেন দরবার করা। চায়না ভারত কিন্তু না করছে না, যতটুকুই হোক তারা মুখে বলার চেষ্টা করছে যে এই ব্যাপারে তারা সহনশীল, আমাদেরকে সহযোগিতা করবে, আমাদের পাশে থাকবে, কিন্তু বাংলাদেশের উচিত আর একটু ডেসপারেট হওয়া। এবং এই যে ওয়ান টু ওয়ান এর কথা বলছিলাম, যে একটা তো মিয়ানমারের সাথে আমরা এনগেজ আছি, এটা চালাতেই হবে, সাথে ভারত এবং চায়নার ক্ষেত্রে আমাদের আর একটু মানে প্রোঅ্যাক্টিভ হওয়া দরকার, আমাদের মন্ত্রীরা, প্রধানমন্ত্রীরা ওখানে গিয়ে ভালোভাবে এই বিষয়টা নিয়ে নেগোসিয়েট করা দরকার। একইভাবে যেসব শক্তিকে আমরা কাজে লাগাতে পারি বাংলাদেশ এই রোহিঙ্গা সংকটের ব্যাপারে, সেটা যুক্তরাষ্ট্র বলি, যুক্তরাজ্য বলি, ইউরোপের বিভিন্ন দেশ বলি, সবাইকে আমাদের ওয়ান টু ওয়ান যেমন কন্ট্যাক্ট করতে হবে, কালেকটিভলিও করতে হবে, এবং বড় বড় প্ল্যাটফর্ম যেগুলো আছে, যেমন আপনার জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, তাদেরকেও করতে হবে। সবাই তো যার যার মতো করে আপনার রিয়াক্ট করছে, সাজেস্ট করছে, সহায়তা করছে, প্রতিশ্রুতি দিচ্ছে, আমরা এটার পুরোটা নিতে পারবো কিনা এটা একটা সন্দেহ আছে। আর বাংলাদেশে একটা জিনিস আপনি জানেন, যে কোনো কিছু হঠাৎ করে হয়তো খুব তৎপর হয় হুজুগের মতো, আবার হঠাৎ করে কিন্তু থেমে যায়, এই গতিটা আমাদের থাকে না কোনো বিষয়ে, কোনো কাজে, কোনো সংকটের ব্যাপারে। এটাকে বজায় রাখার জন্য নির্দিষ্ট কিছু মানুষকে যদি একেবারেই মানে ফুল টাইম জব হিসেবে দেওয়া হয়, যে তারা এটার পেছনে লেগে থাকবে, সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগগুলোর, তারা একেবারে বিশেষায়িত ভাবে এই কাজগুলো করতে থাকবে যতদিন না এই সংকটের সমাধান হয়। সেদিক থেকে হয়তো বাংলাদেশের তৎপরতাটা একটু ঘাটতি আছে, তবে আমি যেটুকু লক্ষ্য করি এখন পর্যন্ত, তাতে করে বাংলাদেশ সরকারের চেষ্টার কমতি নাই, আন্তরিকতার কমতি নাই, হয়তো বোঝার ক্ষেত্রে অথবা কৌশলের ক্ষেত্রে অথবা অভিজ্ঞতার ক্ষেত্রে, আমাদের তো এই পুরো বিষয়টা একটা নতুন অভিজ্ঞতা, সেই জায়গাতে হয়তো আমরা মাঝে মধ্যে মনে হয় যে কিছু কিছু জায়গায় একটু ব্যত্যয় করছে, কিন্তু প্রতিনিয়ত আবার দেখছি সেগুলোকে সংশোধন করতে এবং এগিয়ে যেতে, নতুন তৎপরতা হাতে নিতে, সেটা যদি চলতে থাকে নিশ্চয়ই আমরা একটা ফল পাবো। তো চায়না ভারতের ক্ষেত্রে আমাদের, আবারও বলছি, আমাদের একেবারে সরাসরি বাংলাদেশ চায়না, বাংলাদেশ ভারত, এই তৎপরতাটা একটু বাড়াতে হবে, কারণ তাদের প্রভাব অনেক বেশি মিয়ানমারের উপরে। আর যুক্তরাষ্ট্র যেহেতু তৎপর এবং ইচ্ছুক, তাদেরকেও আমাদের উচিত ধরে রাখা, যে আপনারা যে কোনো ভাবে হোক এদের উপরে চাপটা বজায় রাখেন, অন্তত সামরিক বাহিনীর উপরে, সেনা প্রধানের উপরে।
জি, অধ্যাপক আতাউর রহমান কিছু বলবেন এই নাজমুল আশরাফ?
না, নাজমুল আশরাফ সাহেব যেগুলো বললেন ওগুলো তো খুবই মানে কথার কথা,
কিন্তু আমরা যদি অ্যাকশনটা দেখি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কি করেছেন, প্রথম কথা হচ্ছে যে প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে যে কূটনৈতিক তৎপরতা তার কিছু ফল আমরা পেয়েছি, যেমন ওয়েস্টার্ন কান্ট্রিগুলো আমেরিকা যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এবং ফ্রান্স তারা চেষ্টা করেছিল যে নিরাপত্তা পরিষদে কিভাবে এটাকে একটা ইউনানিমাস ডিসিশনে আনা যায়। কিন্তু আমাদের যে পররাষ্ট্রনীতি, যে পররাষ্ট্র মন্ত্রী, ওনার কথা শুনে আমি কখনোই এ পর্যন্ত কখন আশাবাদী হতে পারি নাই, কারণ উনি এখনো উভয় সংকটে আছে, কোন দিকে যাবেন উনি এখনো বুঝতে পারছেন না। যে একদিকে বলে যে রাশিয়া আমাদের বিপক্ষে না, আবার বলে যে চায়নার কথা তো বলেই না, আর দুই নাম্বার হচ্ছে ভারতের কথাও ওনারা উজ্জ্বল রাখছে। তার মানে ওনারা ওই দে আর নট ক্লিয়ার হেডেড, যে ওনারা কি করতে চায় তাও বুঝতে পারে না, বরঞ্চ ইন দ্য প্রসেস দুটো মাস চলে গেছে। অ্যান্ড দিস পিপল, এই যে রোহিঙ্গারা অলরেডি চলে আসছে এবং তারা নাও দে আর বিং সেটল, এখন তাদেরকে সাপোর্ট করার জন্য ঠিক আছে আন্তর্জাতিক সংস্থাগুলো এসেছে, তারা কতদিন চালাতে পারবে? যে রিসোর্সেস এবং যে একটা, আমি তো দেখছি যে আগামী এক মাসে পরেই একটা বড় মানবিক বিপর্যয় এই বাংলাদেশে হবে রোহিঙ্গাদের নিয়ে, কেননা এই যে 60% বা 60% হলো শিশু, তারা যখন মৃত্যু বা বিভিন্ন কারণে অসুখ বিসুখ হয়ে একটা বিশৃঙ্খলা অবস্থার সৃষ্টি হবে, তখন তো বাংলাদেশের উপরেই যে দে ক্যানট হ্যান্ডেল দ্য
সিচুয়েশন। আচ্ছা, এইটা কিন্তু অলরেডি হয়েছে যে ডক্টর ইমরান আকবর যার বক্তব্য শোনালাম, তার আরো অনেক বক্তব্য আমার কাছে রেকর্ড করা আছে, একটাতে তিনি বলেছেন যে অলরেডি তিনি দেখে এসেছেন কলেরা সহ নানান রকম সংক্রামক ব্যাধি ইতিমধ্যেই সেখানে, কারণ তাদের ওখানে থাকার জায়গা অস্বাস্থ্যকর, ল্যাট্রিন নাই, এখানে ওখানে ময়লা পড়ে আছে, এটা হচ্ছে। আচ্ছা, আমাদের সঙ্গে আরো দুজন শ্রোতা বোধহয় যোগ দিয়েছেন, একটু শুনে আসি তাদের বক্তব্য। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
জি, আমি লিয়াকতলী চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলতেছি।
জি জি জি, বলুন।
আমি আমাদের আলোচকদের কথা শুনলাম, ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ। আমি চট্টগ্রাম থেকে বলতেছি রোহিঙ্গা সংকট নিয়ে, আজকের কথা নিয়ে। জাতিসংঘ যদি বলতেছে যে কূটনৈতিক ভাবে ব্যর্থতা পাচ্ছে না, জাতিসংঘ বলি বাংলাদেশকে যদি এই দায়বদ্ধতা ছেড়ে দেয় তাহলে সংকট সমাধান হবে না। আর আমার আমার আলোচক ভাই বলেছেন যেখানে ভারত পাকিস্তান রাশিয়া, আপনি অবশ্যই জানেন যে আমাদের ভারত পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান এইসব দেশ, প্রতিটা দেশ যুক্ত হয়ে এইসব পশ্চিমা দেশের উপর নির্ভরশীল। যদি ক্ষমতা প্রতিদের চেঞ্জ হয়, সুইকি আসার পিছনে যেখানে যুক্তরাষ্ট্র আমেরিকা সরাসরি হাত ছিল, সামান্য এই সংকট নিয়ে বাংলাদেশ যে চাপা করতেছে, ওনারা কেন বুঝতেছে না যে বাংলাদেশের কাছে 7 লাখ 7 লাখ 10 লাখ রোহিঙ্গা চলে আসছে, ওনারা মানবিক সাহায্য করতেছে এবং পররাষ্ট্রনীতি দিয়ে যুদ্ধের আগাই দিচ্ছে। 70টা গরিব দেশের মধ্যে এটা অনেক কিছু। পশ্চিমা বিশ্ব যদি শুধু সংকটকে দূর সংকট মনে করে যদি একটু সহযোগিতা করে, তাহলে জাতিসংঘ যেটা বলেছিল যে ব্যর্থতা, আমার মনে হয় ওই ব্যর্থতা আসবে না। ওনার যদি সাহায্যের হাত যদি আগে দিয়ে আসে, বাংলাদেশের যে অবস্থান আছে মানবিকতা এবং কূটনৈতিক দিক দিয়ে, তাহলে ইনশাল্লাহ এটা সমাধান করা সম্ভব।
জি, অসংখ্য ধন্যবাদ। আরো একজন শ্রোতা আছেন নোয়াখালী থেকে, সাইফুল ইসলাম। হ্যালো।
জি
জি, বলুন।
আমার মতে আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে বা আমরা যাদের কাছে নির্ভরশীল দেশ মনে করি বা আমাদের বন্ধু দেশ, ওদের সাথে আমাদের কূটনীতিক সম্পর্ক আরো জোরালো করা দরকার। আর সেক্ষেত্রে কূটনীতিক ব্যক্তিত্ব সেভাবে গঠন করতে হবে। আমাদের নেতারা প্রধানমন্ত্রী বলে একটা, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলে আরেকটা, এটা বললে তো হইত না।
ধন্যবাদ আপনাকে। নাজমুল আশরাফ তো শুনলেন দুই শ্রোতার বক্তব্য, কূটনৈতিক। জি
জি, আতর খান স্যার যেটা বলছিলেন যে হ্যাঁ, বাংলাদেশের কূটনৈতিক তৎপরতার যা কিছু এখন পর্যন্ত হয়েছে নিশ্চয়ই তার সবগুলোর সুফল আমরা পাইনি, কিন্তু আমি যেটা বলছি যে নানান ভাবে তারা তৎপর রয়েছে, চেষ্টা করছে, যখন যেদিক থেকে যেই ধরনের পরামর্শ উদ্যোগ আসে সেগুলোতে সাড়া দিচ্ছে। নতুন অভিজ্ঞতার কারণে হয়তো তার অনেক কিছুরই সুফল আমরা পুরোপুরি পাচ্ছি না, কিন্তু আমার যেটা মনে হচ্ছে বা আমি যেটা বুঝি যে সরকার এই সংকটটাকে তো অবহেলা করে কোনো লাভ নাই, তার ঘাড়েই আসবে। শুরুতে আমরা একটু আপনার কড়াকড়ি করেছিলাম সীমান্তে, সেটি নিয়ে অনেক সমালোচনা হয়েছে, এটা অমানবিক হবে, মানুষ তো ইত্যাদি ইত্যাদি। পরে খুলে দেওয়া হলো, তারপরে সব আসলো, এখন আবার সবশেষ দফার যেগুলো আসছে এখন সেখানেও মাঝখানে একটুখানি করা করতে বলা হয়েছিল, তারপর আবার ছেড়ে দেওয়া হলো যখন এত মানুষ জমে গেছে। আমি বলছি যে মানবিকতার দিক থেকে তো বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বড় উদাহরণ তৈরি করেছে, যেটার স্বীকৃতি এবং প্রশংসা সারা বিশ্ব থেকে আমরা পেয়েছি। তো সেই মানবিকতা আমরা দেখাচ্ছি, আমরা আমাদের সাধ্যমতো এদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করছি, অন্যান্য সংস্থা দেশ তারা তাদের মতো করে সহায়তা করে যাচ্ছে, কিন্তু এটা তো স্থায়ী ভাবে দীর্ঘদিন করা সম্ভব না। নিশ্চয়ই বাংলাদেশের সামর্থ্যের অনেক ঘাটতি আছে এবং এটা অনাবিকাল চলতে পারে না, কিন্তু সেই জায়গা এই যে বলছিলাম যে মিয়ানমারের সাথে ভারত চায়না রাশিয়া হয়ে একেবারে পশ্চিমা দেশ আমেরিকা জাতিসংঘ এই সবগুলোর ব্যাপারে তো বাংলাদেশ করছে। যেমন একটা পয়েন্ট আমি বললাম যে বাংলাদেশের কোন নির্দিষ্ট প্রতিনিধি দল শুধুমাত্র এই কাজটি নিয়ে যুক্ত থাকবে, এই মায়ানমার থেকে শুরু করে একেবারে আমেরিকা পর্যন্ত যত পক্ষ যত দেশ যত শক্তি আছে সংস্থা আছে সবার সাথে সার্বক্ষণিক এগুলো নিয়ে যোগাযোগ করবে। তারা যেমন অগ্রণী হয়ে স্বেচ্ছায় এসে অনেক কিছু বলছে করছে সহায়তা দিচ্ছে প্রতিশ্রুতি দিচ্ছে এটা এক ধরনের, কিন্তু আমরা যদি আমাদের দিক থেকে এটা বজায় রাখি তাহলে হয়তো সেই সহযোগিতাগুলো অনেক বেশি আসবে। এখন সারা বিশ্বের এত রকমের কথাবার্তা চাপ পরামর্শ তার নিন্দা তারপরও কিন্তু দেখেন মিয়ানমার সামরিক বাহিনী কিন্তু এই কাজগুলো বন্ধ করছে না, চালিয়ে যাচ্ছে। তাহলে কি করা, সেক্ষেত্রে কি জাতিসংঘকে দিয়ে আপনার নিষেধাজ্ঞা জারি করা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, তাতেও যে খুব বেশি ফল হবে মনে হয় না, নর্থ কোরিয়া তার বড় প্রমাণ। সেক্ষেত্রে সামরিক বাহিনীর সাথে স্বার্থ সংশ্লিষ্ট যারা, যেমন আমি যদি চায়নার কথা বলি, এরকম শক্তিগুলোকে দিয়ে যতটুকু সম্ভব চাপ তৈরি করা, চায়নার সাথে আমাদের ভালো সম্পর্ক, চায়নাও আমাদেরকে সহায়তা করছে।
আসলে চায়না রাশিয়া ভারত এটাই হলো মূল বক্তব্য, কারণ ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু অলরেডি মিয়ানমারের সেনাবাহিনীর উপরে এক ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে দুই তিন দিন আগে, কিন্তু যেহেতু মিয়ানমারের মূল অস্ত্র,
হ্যাঁ, যদি কিছুটা কাজ করানো যায় তাহলে হয়তো একটা।
আমাদের ফেসবুকে আরো দু তিনজন শ্রোতা প্রশ্ন করেছেন, একজন বিল্লাল হোসেন লিখেছেন যে কেন এত সময় দেয়া হলো মিয়ানমারকে, কেন জাতিসংঘ স্টেপ নিতে ব্যর্থ হলো, তার মানে কি অনলি মুসলিমদের উপর শাসন করার জন্য জাতিসংঘ? এটি একজনের প্রশ্ন বিল্লাল হোসেন।
এটা একেবারেই সঠিক চিন্তা না, কারণ বিষয়টা কিন্তু ধর্মীয় না, বিষয়টা কিন্তু মুসলিম অমুসলিম না, বিষয়টা হচ্ছে মানবিক, মানবতা, মানুষ, এবং সারা বিশ্ব যে সারা দিয়েছে রোহিঙ্গাদের পক্ষে আমাদের পাশে দাঁড়াচ্ছে,
সেটা তো দেখতেই পাচ্ছি
আমরা, মানবতার জন্য। ধর্মের বিষয়টাকে নিয়ে আসলে সেটা আবার অন্য ধরনের রাজনীতির মধ্যে চলে যায়।
আচ্ছা, এই প্রশ্নে দেখি প্রফেসর আতাউর রহমান কি বলেন বিল্লাল হোসেনের প্রশ্নে।
আমি মনে করি যে শুধু মানবিক বলে এই বিশ্বে সাপোর্ট পাওয়া যাবে না, অনেক মানবিক আমরা দেখেছি ডিজাস্টার বা বিপর্যয় আমরা দেখেছি যে এটা কোনো কাজ হয় নাই। আপনি যদি দেখেন রোয়ান্ডায় কত লোক মারা গেছে, সো কসোভো বসনিয়া কত মুসলমান মারা গেছে, আনটিল আমেরিকা কেম, আমেরিকা যখন আসছে এবং যখন শক্তি প্রয়োগ করছে তখনই ওটার সমাধান হয়েছে। আমি শক্তি প্রয়োগের কথা কখনোই বলি নাই, আমি বলেছি যে শক্তিশালী কূটনীতি কাকে বলে, তার ফাউন্ডেশন গুলো তো আমাদের থাকতে হবে। প্রথমে আমরা বলি যে পররাষ্ট্রনীতিতে সবচেয়ে বড় হলো উইল, the commitment and will. আমি তো আমাদের পররাষ্ট্রমন্ত্রী মধ্যে কোন কমিটমেন্ট বা উইল দেখি নাই আজ পর্যন্ত। প্রধানমন্ত্রী প্রাথমিকভাবে অনেক শক্তিশালী একটা কমিটমেন্ট ছিল যে ওনাদেরকে আনলাম যখন, এখন এদেরকে কিভাবে ফেরানোর চেয়ে বড় হলো যে এদেরকে কিভাবে সাপোর্ট করা যায় সেটা, এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির কিভাবে একটা মানবিক বিপর্যয়ের কথা বলে একটা সহৃদয়তা পাওয়া যায় সেটা চেষ্টা করেছেন, কিন্তু এখন তো সেটা বড় কথা না। এখন বড় কথা হচ্ছে এদেরকে কিভাবে আপনি প্রত্যাবর্তন করাবেন এবং রিহ্যাবিলিটেশন করবেন, এবং একটা কঠিন একটা সামরিক শাসনের বা সামরিক সরকার বা জান্তার যে উইলের বিরুদ্ধে এটাকে এদেরকে আবার ওখানে বসানো যে কতটুকু কষ্ট, সেটার যে স্ট্র্যাটেজিক যে ইটা স্ট্র্যাটেজিক প্ল্যানটা কোথায়। এবং অনেকেই বলেছেন বাংলাদেশে, আমিও বলি যে আজ পর্যন্ত ফরেন মিনিস্ট্রি একটা টাস্ক ফোর্স করেন নাই আজ পর্যন্ত, কারণ আমরা যে কিভাবে ক্রাইসিস হ্যান্ডেল করব সেটাও তো আমি দেখিনি
আজ পর্যন্ত।
একটা ন্যাশনাল, অন্যান্য দেশে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল আছে, আমাদের তো কোঅর্ডিনেটেড কোনো পলিসি নাই, যেটা একজন দর্শকও বলেছেন যে এক একজন এক এক কথা বলছে, কেউ এদিকে যাচ্ছে চায়না ভারতের দিকে চেষ্টা করতে বলেন, কেউ বলছেন যে আমেরিকা এবং ওয়েস্টার্ন কান্ট্রিজ চেষ্টা করা দরকার, কেউ বলে জাতিসংঘ। জাতিসংঘ আমরা জানি জাতিসংঘ কখনোই ইফেক্টিভ হতে পারে না যদি মেম্বার স্টেট তাকে সাপোর্ট না করে। সুতরাং জাতিসংঘ তো নিজে নিজের সেই শক্তি নাই, জাতিসংঘ ইজ পাওয়ারফুল ওয়েন দ্য মেম্বার স্টেট সাপোর্ট। সুতরাং এটা খুবই ইম্পর্টেন্ট, মেম্বার স্টেট গুলোকে আমাদেরকে এখন মোবিলাইজ করতে হবে, এবং সেজন্য যে দক্ষ শক্তিশালী পররাষ্ট্রনীতি আমাদের দরকার। এখন সময় এসেছে, শুধু অর্থনৈতিক উন্নয়নের কথা বললেও হবে না, কূটনৈতিক শক্তি এবং সেই সঙ্গে তার পেছনে যে সামরিক শক্তি, এগুলোরও প্রয়োজন আছে। এই বর্তমান বিশ্বের এই সমস্ত যে ডিজাস্টার, ম্যানমেড ডিজাস্টার বা একটা পারায়া স্টেটের যে অ্যাকশন, তার থেকে বাঁচতে গেলে এগুলোও আমাদের জন্য প্রিপেয়ার হচ্ছে।
আচ্ছা, আমাদের হাতে আর পাঁচ মিনিটের মতো সময় আছে, একজন শ্রোতা আছেন, তার বক্তব্য নিয়ে আমিও একটি প্রশ্ন করতে চাই। হ্যালো,
আমার নাম ইশারত আলী, আমি সাতক্ষীরার কালীগঞ্জ থেকে প্রশ্ন করছি।
ইশারত আলী, জি জি বলুন ভাইয়া।
মূলত রোহিঙ্গা ইস্যু নিয়ে আমরা যতটা মানবিক দিক দেখতে পাচ্ছি, তার চেয়ে আমাদের জন্য উদ্বেগের বিষয়টা আসলে সামনে। আমরা কিছুদিন আগেও আমরা যেভাবে একটা মানবিক তৎপরতা দেখতে পেয়েছিলাম, বর্তমানে সে অবস্থাটা আরো কম। ভারত তো আসলে প্রমাণ দিতে পারেনি স্বাধীনতার পরে এতদিনে যে তারা আমাদের ভালো কোনো বন্ধু। তারা সেভেন সিস্টারের নিরাপত্তা নিয়ে ব্যস্ত, চীন আমাদের সহযোগিতা করছে না, সাথে সাথে রাশিয়াও। এই পরিপ্রেক্ষিতে আমাদের পররাষ্ট্র নীতি কি ভূমিকা রাখছে, আর সাথে সাথে কত দ্রুত রোহিঙ্গা সমস্যার সমাধান হবে, এটা আমার মূলত প্রশ্ন।
জি, অসংখ্য ধন্যবাদ ভাই ইশারত আলী। আমার ধারণা আপনি আপনার প্রশ্নের উত্তর কিছুক্ষণ আগে আলোচনা হয়েছে এই বিষয় নিয়ে, আবারও আমরা আলোচনা যাব। তার আগে আমি ছোট্ট একটি বিরতি নিয়ে আমি একটি প্রশ্ন করতে চাই।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন স্টুডিও থেকে।
অধ্যাপক আতাউর রহমানের কাছে আসছি আমি। তার আগে ওই যে বলছিলাম যে আব্দুল কাইয়ুম নামে একজন প্রশ্ন করেছেন ফেসবুক ফ্যান পেজে আমাদের, রোহিঙ্গা সংকট জাতিগত নিধান, দ্বিপাক্ষিক আলোচনায় সমাধান কখনো সম্ভব নয়। উনি বলেছেন যে আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের জেনারেলদের বিচারের ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়া যায় কিনা, আপনি কি মনে করেন ডক্টর আতাউর রহমান?
আমি মনে করি হ্যাঁ, প্রেশারটা, আমি যেটা গতকাল বলেছি যে দায়িত্বকে লোকেট করে ওইখানে প্রেশারটা দিতে হবে, যে দোজ হু আর রেসপন্সিবল তাদেরকে যদি আপনি পিন পয়েন্ট না করতে পারেন, শুধু মানবিক শুধু এটা কোনো কাজ হবে না। সুতরাং মিয়ানমারের মধ্যে চিহ্নিত করতে হবে যে কারা এই অপরাধের সঙ্গে সংযুক্ত ছিল, এবং তাদের বিরুদ্ধে সত্যিকার ভাবে একটা প্রেশার, একটা ইন্টারন্যাশনাল কোর্টের মাধ্যমে তাদের বিচার যে হবে। এবং যেটা আমরা দেখছি যে নর্থ কোরিয়ার ক্ষেত্রেও যে যেটা হয়েছে, যে স্যাংশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমরা এই পর্যন্ত স্যাংশনের ইয়েতেই তো আসতে পারি নাই। দুই নাম্বার হচ্ছে যে যারা করছে, যেমন সামরিক বাহিনী, তাদেরকে চিহ্নিত করতে হবে, শুধু একজন না, আরো অন্তত 20 জন জেনারেল যেটার নাম আমরা শুনছি, দোজ হু আর ইনভলভ, তাদেরকে টার্গেট করতে হবে। তিন নাম্বার হচ্ছে যে সমস্ত দেশ তাদেরকে সাপোর্ট দিচ্ছে, ইভেন ইনক্লুডিং চায়না অ্যান্ড রাশিয়া, তাদের সম্পর্কে আমাদের ফরেন পলিসি রিক্যালিব্রেট করতে হবে, যে নতুন করে বুঝতে হবে যে হু ইজ আর ফ্রেন্ডস ইন রিয়েল নিড, সেটাও বুঝতে হবে। শুধু অর্থনীতিকের জন্য বাংলাদেশে আসবে কিন্তু আমাদের যখন বিপদ তখন আসবে না, সেটাও তো আমাদের পক্ষে কাম্য নয়।
আন্তর্জাতিক আদালতে বিচারের একটা মানে বিষয় আছে, এটা মাথায় রাখা দরকার। আচ্ছা, আমি ওই যে বলেছিলাম যে একজন ডক্টর ইমরান আকবর ঢাকায় গিয়ে ছবি তুলে এনেছেন এবং সেই ছবি দেখিয়ে আইন প্রণেতাদের সংঘবদ্ধ করার চেষ্টা করছেন মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা নেবার, তো সেরকম একজন সেনেটর ডিক ডারবিন, তার সঙ্গে কথা বলেছেন আকবর এবং তিনি যে মন্তব্য করেছেন সেটি নিয়ে সেটি একটু শুনতে চাই।
There is an ethnic cleansing taking place in Myanmar. They should allow UN observers in immediately to see all of the territory in Myanmar currently occupied by the Rohingya people. There is no excuse for that. And until they allow that to happen, there is no reason the United States should send them in.
আমরা দু মিনিটে শেষ করব। প্রথমেই আসছি নাজমুল্লাহ সাহেব আপনার কাছে, যে মিয়ানমারে সঠিক সংবাদ পাওয়া যাচ্ছে না, কারণ সাংবাদিকরা এবং আন্তর্জাতিক মানবাধিকার কর্মীরা যেতে পারছে না। এই বক্তব্যেও একই কথা ভেসে উঠল, ডিক ডারবিন বললেন যে অ্যালাউ করা উচিত। আপনি কি মনে করেন?
নির্যাতনের জন্য দায়ী তাদের বিরুদ্ধে বিচারের ব্যবস্থা করা, আন্তর্জাতিক আদালতে যাওয়া, এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। আমিও এর আগে বিভিন্ন অনুষ্ঠানে বলেছি যে আমরা আমাদের দিক থেকে কিন্তু যথেষ্ট প্রমাণ রাখতে পারছি, যারা আসছে তাদের বক্তব্য, যে ঘটনাগুলো ঘটছে, প্রতিনিয়ত নির্যাতিত হয়ে যারা এখানে এসছে সেই ঘটনাগুলো, পাশাপাশি হচ্ছে স্যাটেলাইটে নেওয়া অনেক রকমের ছবিও কিন্তু পাওয়া যাচ্ছে রাখাইন থেকে, যেখানে যে নির্যাতন হচ্ছে। শুধু বাংলাদেশের গণমাধ্যম না, আন্তর্জাতিক গণমাধ্যমও এই রিপোর্টগুলো, এই ঘটনাগুলো কভার করছে। এই সবই কিন্তু বিচারের জন্য অনেক বড় আপনার প্রমাণ হয়ে থাকবে। তো বাংলাদেশ যদি এই বিচারের উদ্যোগটা নেয়, তাহলে কিন্তু এই তথ্যগুলো, এই ছবিগুলো, এই ঘটনাগুলোর সংরক্ষণ করা এবং এগুলো নিয়ে পরে আদালতে যাওয়া আমাদের জন্য খুব সহজ হবে। তো সেই পরামর্শগুলো কিন্তু নানাভাবে আসছে। আমি নির্দিষ্টভাবে না বলতে পারলেও আমার ধারণা যে সরকারের পক্ষ থেকে এই আলামতগুলো, এই ঘটনাগুলো, এই প্রমাণগুলো সংরক্ষণের একটা ব্যবস্থা করা হচ্ছে। তার জন্য ধরেন ভবিষ্যতে হয়তো আমরা আদালতে যেতে পারবো। কিন্তু সামরিক বাহিনীকে যদি আপনি নিবৃত্ত করতে চান এই ব্যাপারে, যেটা প্রফেসর আপনার বলছিলেন যে আপনার জাতিসংঘের মাধ্যমে নিষেধাজ্ঞা, আপনি দেখেন নর্থ কোরিয়ার বিরুদ্ধে তো নিষেধাজ্ঞার পর নিষেধাজ্ঞা দিয়েই যাচ্ছে, কোনো কাজ কি হচ্ছে? কেউ যদি না চায় করতে, সেক্ষেত্রে আপনি কিভাবে বাধ্য করবেন? ওখানে সেনা পাঠিয়ে দিয়ে যুদ্ধ করা আর কোন উপায় তো দেখছি না, যতক্ষণ তাদের সামর্থ্য আছে তারা এটা করবে। এখন মিয়ানমারকে যদি আমরা অর্থনৈতিক ভাবে পঙ্গু করতে চাই, মিয়ানমারের সাথে যাদের বড় বড় বাণিজ্য, চায়না, ভারত, রাশিয়া,
তাদের সঙ্গে আমাদের কূটনৈতিক প্রক্রিয়াটা কোনো উপায় নাই, বেগবান করতে হবে,
এই কাজটা করতে হবে। আর জাতিসংঘের মহাসচিব কিন্তু যথেষ্ট তৎপর, প্রতিনিয়ত তিনি যা কথা বলছেন সেগুলো অনেক বেশি আশাপ্রদ। এবং আমাদের
নাজমুল আসো আমাদের শেষ করতে হচ্ছে,
যেসব কথাটা আপনি বলছেন আশ্বস্ত করছেন, তাতে করে জাতিসংঘের এই তৎপরতাটা আছে। নিষেধাজ্ঞার জায়গায় কবে যাবে আমি জানি না, নিরাপত্তা পরিষদ কতটা তৎপর হবে সেটাও বলা মুশকিল, কিন্তু জাতিসংঘের নিষেধাজ্ঞা খুব বেশি।
আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, নাজমুল আশরাফ এবং ডক্টর আতাউর রহমান, এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।